আসসালামু আলাইকুম। অদ্ভুত থার্সডে নাইট ফিয়ারের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরো একটি ঘটনা নিয়ে চলে এলাম, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর আহমেদ চট্টগ্রাম থেকে। আর এই ঘটনাটি তানভীরের নানাবাড়ি এলাকা বা নানাবাড়ির পাশেরই একটা স্থাপনা নিয়ে, যে জায়গাটাকে হন্টেড হিসাবে জানা হয়। মানে এখনো নাকি সেখানে ব্যাপার স্যাপার ঘটে। হন্টেড বলতে আমরা যেটা বুঝি, যে কোনো জায়গায় গেলে সেখানে অতিপ্রাকৃত কোনো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, মানে যেখানে মানুষ হঠাৎ হঠাৎ কোন রকম অতিপ্রাকৃত জিনিসের অস্তিত্ব টের পায়। সেটা হয়তো দেখে ফেলে অনেকে, অনেকে শোনে, অনেকে এরকম ব্যাপার স্যাপার ঘটে। এরকম জায়গাকে কিন্তু হন্টেড বলে মানুষ, যে এই জায়গাটা হন্টেড। যাই হোক, তানভীরের নানাবাড়ির পাশে সেখানে একটা জমিদার বাড়ি ছিল, আজ থেকে 50 বছর আগের কথা প্রায়। তো সেই জমিদার বাড়ি ছিল, মানে এখন আছে, যেটা তানভীর লিখেছে, এবং এখন নাকি সেখানে ব্যাপার স্যাপার মানুষ দেখে। তো যাই হোক, তো সেই জমিদার বাড়ির ঘটনা আজ থেকে 50 বছর আগে। তানভীরের মামা তখন বয়স কিশোর, মানে তার বয়স 11-12 বছর বা এরকম কিছু একটা, মানে কেবল কৈশোরে তিনি পদার্পণ করছেন এবং কৈশোর পার করছেন। তো কৈশোর শুরু হওয়ার পরে কিন্তু মানুষের মনোজগতে একটা পরিবর্তন আসে, মানুষ বেশ কৌতূহলী হয়ে ওঠে বিভিন্ন ব্যাপার নিয়ে। হঠাৎ করেই মনে হয় যে অনেক কিছু সামনে চলে আসছে, অনেক কিছু সম্বন্ধে জানতে ইচ্ছা করে। তো সেটাই হয় তানভীরের মামার, তাদের বাসার পাশে যে জমিদার বাড়িটা, ওইটার প্রতি তিনি বেশ আগ্রহী হয়ে যান। একটা খালি বাড়ি পড়ে আছে, এখানে এখন মানুষজন থাকে না, চলে গেছে বাড়িটা, অ্যাবান্ডন, মানে সে ছোটবেলা থেকেও মানুষজন যে খুব একটা দেখেছে সেখানে যাওয়া আসা করতে তা না। একটা সময় দেখত যে দু একজন মানুষ সেখানে আসা যাওয়া করত, বাট এখন আর কেউ করে না, পুরোই ফাঁকা। তাদের বাসার পাশে উঠোনের পাড়ে, এবং বাসাটার বিশাল অবকাঠামো তাদের বাসার উঠোন থেকে দেখা যায়, এবং মাঝখানে একসময় বাউন্ডারি ছিল, এখন বাউন্ডারিটা ভেঙে একেবারে ছোট হয়ে গেছে, মানে একবার নিচু হয়ে গেছে, অনেকখানি দেয়াল ভেঙে গেছে। ওখানে একদম জমিদার বাড়ির সেই ভিতরের আঙিনা, কাচারি ঘর ইত্যাদি সবই দেখা যায়, এবং খা খা করতে থাকে। তো তানভীরের মামা মাঝে মাঝেই যখন খেলাধুলা করে আসতেন, দেখা যেত সন্ধ্যার দিকে তিনি খেলাধুলা করে আসতেছেন, মানে বিকেল যখন পড়ে গেছে, তখন হেঁটে তাদের উঠোনে ঢুকলে উঠোনের পাশের ওই বাউন্ডারির নিচু অংশটা দিয়ে বা ভেঙে গেছে যে জায়গাটা, ওখান থেকে প্রায় জমিদার বাড়িটার দিকে তাকাতেন। তবুরা খাঁকা করত, এবং এই যে পড়ন্ত বেলা একেবারে সূর্য ডুবে যাচ্ছে এই সময়, ওইটাকে আরো অন্যরকম লাগত। মনে হতো যে পাশের যে গাছগুলো নড়তেছে বাতাসে, বেশ অন্যরকম একটা পরিবেশ ভেতরে। তো তিনি প্রায় ভাবতেন যে যাবো একদিন, গিয়ে দেখবো কি অবস্থা ভেতরে। এটা চিন্তা করতে করতে বাসায় ঢুকে যেতেন, কিন্তু ভয় পেতেন, কারণ কেউ নাই আশেপাশে, এবং তিনি খেলাধুলা শেষে নিজেই আসতেন বাসায়। তো এরকম একদিন তিনি আসছেন, তো ওই দিন আবার দেখা গেছে যে আলো একটু বেশি আছে, মানে দেখা যাচ্ছে বেলা পড়ে গেছে ঠিক, কিন্তু আলোটা কেমন যেন ঝুলে আছে বাইরে, লালচে আলো, সূর্যের লালচে আলোটা কেমন যেন মেঘের উপরে, মানে কেমন যেন রাঙা হয়ে আছে, এবং ওই জমিদার বাড়ির ছাদের ওই পাশে বেশ সুন্দর লাগতেছিল। তো তানভীরের মামা চিন্তা করলো যে একটু যাই বাসার ভিতরে আজকে দেখি। খুব সাহস করে তিনি বাউন্ডারির কাছে গেলেন, গিয়ে তাকায় আছেন ভিতরে। তো দেখতে যে বড় গাছ আছে, আম গাছ, সেটার পাতাগুলো পড়ছে এখানে, এবং পাতাগুলো যেগুলো শুকনো পাতা সেগুলো বাতাসে সরসর করে সরে যাচ্ছে এদিকে, আর বাসাটার ভিতরে কেমন একটা পরিবেশ। তো একবার ভাবলেন যাবো কি যাবো না, এটা চিন্তা করতে করতে তানভীরের মামা একসময় ঢুকে গেলেন ভেতরে সেটার আঙিনাতে। আবার পেছন ফিরে দেখলেন যে তাদের বাসা থেকে কেউ দেখতেছে কিনা। তো কারণ বাসা থেকে কেউ দেখলে হয়তো বলবো এখানে কেন গেছিস, কারণ তিনি কিন্তু মুরব্বীদের অনেকের কাছে শুনছেন এখানে মানে অন্যরকম জিনিসপত্র দেখা যায়, অনেকে বলতো সেখানে কালো বড়ি আছে, মানে জমিদার এখানে তার তো বিভিন্ন রকমের সাধনা ছিল, জমিদাররা যেটা করতো অনেকেই, তো অনেকে বলতো যে জমিদার কালো পরী পায়, এবং কালো পরীরা নাকি ওখানে হাঁটা চলা করে, তো এগুলো তার কানে আসছে। আবার অনেকে বলতো সাপ আছে এখানে, এখানকার জমিদার বাড়ির বিভিন্ন অংশে বড় বড় সাপ আছে, এটাও শুনছেন তিনি। তো তিনি কালো পরীর ব্যাপারে খুব আগ্রহী হলেন যে হোয়াট ইজ কালো পরী, তিনি দেখতে চান ঢুকে যে কি ব্যাপার, আর বাড়িটা এরকম লাগে কেন তার কাছে, একই সাথে নিস্তব্ধতা একদম পেয়ে বসছে, একই সাথে ভয়ও লাগে, আবার একই সাথে তার কাছে ভালো লাগে, মনে হয় যে বাড়িটা খুব সুন্দর, তিনি যদি মানে সব জায়গায় যেতে পারতেন। তাহলে চিন্তা করতে করতে তিনি গেলেন ডান পাশের যে ঘরগুলো সেগুলো দেখলেন, মানে মানে ভেতরে তো দেখা যায় না, দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলেন, ভেতরে অলরেডি অন্ধকার হয়ে গেছে, তেমন কিছু দেখা যাচ্ছে না আলো আধারিতে, তবে বুঝলেন যে ভেতরে কিছু হয়তো আসবাবপত্র আছে, এগুলো তারামারা, এগুলো কার তত্ত্বাবধানে আছে তিনি তাও জানতেন না। যাই হোক, তিনি মোটামুটি হাঁটা চলা করলেন সেখানে, হেঁটে তারপরে মূল ভবনটায় গেলেন, তো সেইখানে দেখলেন যে সিঁড়ি আছে উপর উঠে যাওয়ার, তো তিনি খুব ভয়ে ভয়ে সিঁড়িতে পা রাখলেন, কারণ বাড়িতে হয়তো জানলে তাকে মানে একেবারে কঠিন বিচার হবে এটার, তো তিনি যেহেতু ওখানে গেছেন সিঁড়ি যাওয়ার উপর কেন উঠছেন, তারপরেও মানে ওই যে কৈশোরের আগ্রহ তিনি ওঠা শুরু করলেন সিঁড়ি দিয়ে, বুঝতেছেন সিঁড়ি অনেক পুরানো হয়ে গেছে, যখন পাড়া দিচ্ছেন তিনি দুই তিনটা সিঁড়ি একটু দ্রুত ওঠার চেষ্টা করছিলেন, থপ থপ শব্দ হলো, তো বুঝলেন যে থপ থপ ধুলা, সিঁড়ির মধ্যে ধুলা, যে পাড়া দিচ্ছেন যে ধুলা উঠে যাচ্ছে, তো তিনি বুঝলেন যে সিঁড়ি মনে হয় খুব শক্ত না, আবার ভেঙে টেঙে পড়লে একটা কঠিন অবস্থা, বেশ কয়েক জায়গায় দেখলেন যে ফার্নের মতো বের হয়েছে পাশ থেকে, তো যাই হোক তিনি সিঁড়ি বেয়ে উঠে গেলেন ছাদের, ওখানে দেখলেন যে দরজা নাই, খোলা মানে দরজাটা ওখানে নাই, তো উঠলেন ছাদে, উঠে দেখলেন যে ছাদ শেওলা লেগে আছে, বিশাল একটা ছাদ শেওলা, এবং কর্নার দিয়ে কর্নার দিয়ে আগাছা জন্মায় গেছে, ওই ফার্ন জন্মে আছে বিভিন্ন জায়গায়, তো তাকালেন এদিক ওদিক, বেশ সুন্দর লাগলো, কারণ এই ছাদটা বেশ উঁচু, কারণ এগুলোর হাইট সাধারণত 12 ফিটের উপরে হয় ছাদের, মানে 12-14 ফিট জমিদার বাড়ির এক একটা ফ্লোরের উচ্চতা, তো দ্বিতীয় তলায় তো তিনি, তো মোটামুটি বেশ উপরে, প্রায় 28-30 ফিট উপরে, এখনকার সময়কার 3 তলার মতো, তো আর ওই সময় ওই আশেপাশে আর দালান ছিল না, সবই একতলা বাড়ি, তো সুতরাং উপর থেকে খুব সুন্দর লাগছে, দূরে দেখলেন মানে সেই ক্ষেত ফসলের মাঠ, সূর্য ডুবে যাচ্ছে একবারে একেবারে অন্যরকম, কিন্তু গাছগুলোকে দেখে তার ভয় লাগলো, ভয়টা এরকম তার কাছে কেন জানি মনে হচ্ছে যে গাছের উপর উঠে কেউ বসে আছে, কারণ এই যে হারায় যাওয়া যে সন্ধ্যার আলোটা, এর মধ্যে গাছের পাতাগুলো দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে যে গাছের যে অংশটা ওই জায়গাটা মানে উপরের যে অংশটা ঝোপালো অংশটা সেটা মনে হচ্ছে বেশ অন্ধকার, আর তার কাছে ক্যান্ডেলি মনে হচ্ছে কে আছে ভিতরে। তিনি ভালো মতন একটা গাছের দিকে এরকম তাকালেন, নারকেল গাছ, ওটার পাতাগুলো ইয়ে আছে, তো তার কাছে ক্যান্ডেলি মনে হলো নারকেল গাছের উপরে কেউ আছে, এটা তার কাছে মনে হয়েছে যে তিনি ভালো মতো দেখার চেষ্টা করতেছেন, এই সময় মনে হলো কয়েকটা কাক উড়ে গেল সেখান থেকে, কা কা করে, তো ভয় পেয়ে গেলেন, কারণ মাও ভয় পেয়ে গেলেন, তিনি তাড়াতাড়ি দৌড়ায় ছাদ থেকে নেমে গেলেন, এবং নামার সময় তার জানি কেন মনে হচ্ছিল যে তাকে কেউ দেখতেছে, তার মনের মধ্যে ফিলটা হচ্ছিল, যাই হোক দৌড়ায় একদম সিঁড়িতে নেমে একদম ছেড়ে দৌড় দিলেন, তার পুরা উঠানটা পার হয়ে তাদের বাসার আঙ্গিনায় চলে আসলেন, এবং এসে ভয় ভয়ে পেছন ফিরে তাকালেন, পেছন ফিরে তাকায় তার কাছে মনে হচ্ছে যে মানে বাড়িটা কেমন ভাবে যেন দাঁড়ায় আছে, এবং তাকে বলতেছে আয় আয়, আবার ডাকতেছে তাকে, মানে খালি বাড়িটাই মনে হচ্ছে তাকে ডাকতেছে, মানে বাড়িটার মনে হচ্ছে প্রাণ আছে, তো তানভীর মামা আমার কাছে মানে কেমন যেন লাগা শুরু করলো, তিনি তাড়াতাড়ি বাসায় ঢুকে গেলেন, বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে তিনি তার মতো পড়াশোনা ইত্যাদি বই টই নিয়ে বসলেন, তো এরকম চলে গেল। এরপর থেকে তিনি যেটা করতেন, মাঝে মাঝেই এই আসার সময় ওই উঠানে ঢুকতেন এবং বাসাটার আশেপাশে তাকাতেন, হেঁটে ওই বাড়ির পেছনেও তিনি গেছেন, ওইখানেও একটা জঙ্গলা জায়গা, গাছপালা এরকম একটা অবস্থা, এবং তার কাছে কেন জানি মনে হতো যে তাকে পুরো সময়টা কেউ দেখতেছে, এরকম কয়েকদিন গেছে, তো এরপর একদিন বেশ মেঘ ঘুষে আকাশে, মেঘ করছে আকাশে এবং বেশ মেঘ ডাকতেছে, তো তানভীরের মামা তাড়াতাড়ি বাসায় চলে আসছেন, মানে মানে যেহেতু মানে বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা, এবং মাঝে মাঝেই গুড় গুড় করে উঠতেছে, বিজলি চমকাচ্ছে, পটপট মোটা মোটা কয়েকটা বৃষ্টির ফোঁটা, বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, তো তানভীরের মামা দৌড় দিয়ে তাড়াতাড়ি বাসায় আসছে, এবং যখন তার উঠানে চলে আসছে এই সময় বৃষ্টি শুরু হলো, ঝুম বৃষ্টি, তো বৃষ্টিটা শুরু হয়েছে, তিনি জাস্ট তাদের উঠান দিয়ে যাবেন মানে উঠে যাবেন তার নিজের নিজেদের বাসার আঙিনায়, এই সময় তারা হঠাৎ চোখ গেল জমিদার বাড়ির যে একটা ঘর ছিল এটাকে জলসাঘর বা কাচারি ঘর যেটাই বলে না কেন, সেখানে বলতো আর কি, তিনি এক্স্যাক্টলি বলতে পারবেন না, একটা ঘর ছিল আলাদা। তো সেইটা জায়গাটা মানে বেশ ভালো করে লকটক করা আর বাইরের বারান্দাটা বেশ চওড়া। তার কাছে কেন জানি মনে হলো যে ওই বারান্দার মধ্যে কে জানি দাঁড়ায় আছে। ইটস ফর আ সেকেন্ড তার কাছে মনে হলো, এবং যে দাঁড়ায় আছে মনে হলো কোনো নারী দাঁড়ায় আছে, এরকম তার কাছে মনে হলো। এবং তখন তো বৃষ্টি পড়তেছে, অন্ধকার হয়ে আসছে, তিনি শিওর না, তিনি দৌড় দিয়ে চলে গেছেন। আবার তিনি হেঁটে আসলেন বৃষ্টিতে, এসে তিনি তাকাইলেন, তাকায় তার কাছে মনে হলো যে তিনি দেখতে দেখতে ওই নারী মূর্তিটা সরে গেল সেখান থেকে। অবাক লাগলো তার কাছে, এবং তিনি এই বৃষ্টির শব্দের মধ্যে, বৃষ্টির মাটিতে পড়তেছে এই সময় তিনি ঘুঙুরের শব্দ শুনছেন। মনে হচ্ছে পায়ে নাচলে যেরকম ঘুঙুর পড়া থাকে, যেমন মানে ঘুঙুরের মধ্যে কিন্তু অনেকগুলো ঝুমকার মতো থাকে, সেটা শব্দটা তিনি স্পষ্ট পেয়েছেন কয়েকটা, মানে একসাথে ছক 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 করে হেঁটে যায় কেউ সেরকম, এদিকে বৃষ্টির শব্দ। তো তিনি ঢুকে অন্ধকারে বাসার ভিতরে ঢুকে বেশ কনফিউজ হয়ে গেলেন যে এইটা মানে কি ব্যাপার, আমি কাকে দেখলাম ওইখানে, ওখানে কোনো নারী কেমনে থাকবে। এগুলো চিন্তা করতে করতে তিনি ঘরে ঢুকে গেলেন। তো ঘরে ঢুকে তিনি ফ্রেশ হলেন, তাদের কিন্তু বাসার ভেতরেই পেছন দিক পেছনের অংশে বের হয়ে তাদের সেই গোসলখানা তারপর বাথরুম ছিল ভেতর দিকে। তো তিনি ওখানে গিয়ে হাত মুখ ধুলেন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভেতরে এসে পড়তে বসলেন। তো পড়াশোনা অনেকক্ষণ করলেন, এর মাঝে বৃষ্টি কমে গেছে, বৃষ্টির তোড় কমে গেছে, হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে এবং বাতাস, ওই দিন বেশ বাতাস হচ্ছে, জানলার পর্দা তারপর দরজার পর্দাটা বেশ ভেতরে ছুটে আসছে বাতাসে, এরকম ভেতরের দিকে চলে আসছে এরকম একটা অবস্থা। তো এরকম আবহাওয়া পড়তে খুব একটা মন চায় না। তো তিনি অনেকক্ষণ এরকম বসে থাকলেন নিজের মতো, হঠাৎ মনে পড়লো যে উনি কি দেখছিলেন ওখানে। তো চিন্তা করলেন যে ওইখানে আমি তো ওই বাসার আশপাশ দিয়ে ঘুরছি, সামনে দেখেছি, আমি তো কখনো দেখিনি এরকম কিছু। তবে যে নারীটা ভিতরে ছিল মনে হলো সে ডার্ক কালারের শাড়ি পরা ছিল, তার কাছে মনে হলো ডার্ক কালার মানে কোনো সাদা রঙের শাড়ি না, ডার্ক কালারের শাড়ি। আবার তিনি ওই যে মানুষের কাছে শুনছেন কালো পরি, এটা কি জিনিস, এটাও তিনি চিন্তা করেন। তো বেশ কিছুক্ষণ এগুলো ভেবে তিনি চিন্তা করলেন, এগুলো চিন্তা করে লাভ নেই, যেটাই হোক মানে কিছু একটা দেখছি, এটা কি দেখছি জানি না। তো তিনি চলে গেলেন খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করে চলে আসলেন রুমে ঘুমানোর জন্য। তখন অলরেডি রাত হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু ওই যে ঝিরিঝিরি বৃষ্টি তখনও আছে, মানে ফিনফিনা বৃষ্টি এবং বাতাস। তো তার রুমটা ছিল ড্রয়িং রুমের পাশেই, ড্রয়িং রুমের পাশেই তার লাগোয়া রুম। সেই রুমে তার মোটামুটি বিছানা, তার টেবিল টেবিল আছে এবং জানলা আছে দুইটা, এবং তার রুম থেকে কিন্তু একটা জানালা বারান্দার দিকে, মানে তার সামনে যে বারান্দাটা বারান্দার দিকে, এবং সেই তাদের এই বারান্দাটা কিন্তু একেবারে পড়ছে তাদের উঠানের পাশেই, এবং সেই উঠান থেকে কিন্তু সেই ভাঙা দেয়াল ওই পাশে দেখা যায়। মানে মোটামুটি তার এই জানালাটা খুলে দিলে উঠান এবং দেয়ালের ভাঙা অংশ খুব স্পষ্টভাবে দেখা যায়। রাতের বেলা এখন ওইভাবে দেখা যাচ্ছে না, কারণ এখন তো রাত হয়ে গেছে এবং এর মধ্যে বৃষ্টি পড়তেছে, একটু অন্যরকম আবহাওয়া বাতাস আসতেছে। তো যাই হোক, তানভীরের মামা তখন ঘুমাতে গেছেন। তো রাত তখন আজ থেকে 50 বছর আগে তখন মানুষ কিন্তু ঘুমায় যেত আর্লি, তো গভীর হয়ে গেছে রাত তখন। তো বাতিটা তিনি নিভাই দিয়ে তিনি ঘুমাইতে গেছেন, জানালাটা খোলা রাখছেন যে ঠান্ডা বাতাস আসতেছে, বেশ সুন্দর একটা আবহাওয়া। তো এরকম আবহাওয়ায় ঘুম সাধারণত বেশ ভালো হয়। তো তিনি ওরকম ঘুমায় যাচ্ছিলেন, তার চোখ একদম লেগে আসছে। তো যখন ঘুমায় যাবেন এই সময় তিনি হঠাৎ করে কেমন যে তার কানে আসলো মানে অনেকটা গান বাজনার শব্দ। তো সেই সময়কার গান বাজনা বলতে কিন্তু এখনকার মতো ওরকম কিছুই হতো না। তিনি যেটা প্রথম পাইছেন সেটা হচ্ছে তবলার শব্দ। মনে হচ্ছে খুব বদ্ধ কোনো ঘরের মধ্যে যদি তবলা বাজে এবং সেটা একটা একো হয় কেমন জানি, এবং তবলার যে ভারী অংশটা যেটা বায়া সেটা মানে ধূপ ধূপ শব্দ বেশ লাউড ভাবে ওখানে হচ্ছে, কোথা থেকে তার কানে আসতেছে, একদম ধূপ ধূপ করে বেজে উঠছে। এবং তার সাথে তিনি শুনছেন যে হালকা হারমোনিয়ামের শব্দ খুব হালকা ভাবে, এবং সেটাও আসতেছে। আর ঠিক তখনই তিনি শব্দ পাচ্ছেন ঘুঙুরের, কিছু নাচতে থাকে সেরকম শব্দ, এবং শব্দটা বেশ একটা মানে সুন্দর তাল নিয়ে বাজতেছে, এবং তার সাথে ঘুঙুরের শব্দ নাচের স্টেপ পড়তেছে সেগুলোর সাথে চিপ চিপ শব্দগুলো আসতেছে, মনে হচ্ছে কেউ নাচতেছে ঘুঙুর পায়ে, তবলা বাজতেছে বেশ মানে বেশ অন্যরকম তালে তবলা বাজতেছে এবং সাথে ঘুঙুরের শব্দ। তিনি অবাক হইলেন যে আরে এইখানে গান বাজনা কে করবে, তাদের বাসার আশেপাশে এখানে আর কোনো এই জায়গার মধ্যে বাসা নাই, তাদের যে বাসাটা বাসার এই পাশে হলো গাছগাছালি অনেক দূর পর্যন্ত চলে গেছে, মানে অনেকটা বনের বনের মতো একটা অংশ, এবং তার এই পাশে জমিদার বাড়ি, এবং জমিদার মানে জমিদার বাড়ির এই পাশে তারাই মনে হয় প্রথম বাড়ি করছে। আর আসার পথে ওই রাস্তা ধরে আসলে বেশ অনেক ডিস্টেন্স পরপর দুই একটা বাড়ি আছে, এরকম একটা অবস্থা, রাস্তাটা সোজা চলে গেছে ওদিকে। তো তার মানে এখানে আশেপাশে নেয়ার কোনো বাড়ি নেই, একমাত্র জমিদার বাড়িটা এখানে। তো তিনি দেখলেন যে তার কাছে বেশ মানে লাউডলি শুনতে পাচ্ছেন তিনি এই তবলার বোল ইত্যাদি ইত্যাদি। তো অবাক হইলেন, তানভীরের মামা আস্তে করে তিনি জানালার দিকে গেলেন, মানে বিছানার মধ্যেই হামাগুড়ি দিয়ে জানলার দিকে গেলেন এবং পর্দাটা সরায় কান পাতলেন। পর্দা সরানোর পর মনে হচ্ছে যে তবলার বোলটা আরো ভারী এবং সেই সেই নূপুরের শব্দ হচ্ছে বেশ অন্যরকম ভাবে হচ্ছে। তো তিনি অবাক হয়ে গেলেন যে ব্যাপারটা কি, কে করতেছে এগুলো। তো তিনি পর্দাটাকে সরায় ভালো মতো অনেকক্ষণ কান পেতে রাখলেন। অন্ধকারে দেখি রাতের আলো আসছে, রাতের আলোতে যেটা দেখা যাচ্ছে বাইরে তাদের উঠান, উঠানের পর দেয়াল, দেয়ালের পর থেকে ওই দূরের জমিদার বাড়ির অবকাঠামোটা ছায়া ছায়া হয়ে গেছে আর কি। চাঁদ যেহেতু মেঘের আড়ালে, এই রাতের আলোটা রাতের আলোতে ছায়া ছায়া কেমন লাগতেছে, আর বৃষ্টি হওয়াতে বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা এরকম একটা অবস্থা। রানবীরের মামা অনেকক্ষণ চেষ্টা করতেছেন জমিদার বাড়ির দিকে ভালো মতন তাকাইতে, তিনি ঠিক মতো মানে দেখতে পাচ্ছেন এখান থেকে। তখন তিনি চিন্তা করলেন যে তিনি শব্দটা তিনি মানে বুঝতে পারছেন, এই যে এই ঘুঙুরের শব্দ সবকিছু জমিদার বাড়ির থেকে আসছে। তিনি চিন্তা করলেন তিনি গিয়ে দেখবেন বারান্দা দিয়ে, অ্যাটলিস্ট বারান্দাতে গিয়ে দেখবেন, আর যদি সম্ভব হয়, যদি প্রয়োজন হয় তিনি যাবেন ওখানে দেখবেন এখানে কারা গান বাজনা করে। তো তিনি আস্তে করে বিছানা থেকে উঠছেন, ঝিঝি পোকাও ডাকতেছে, এই বৃষ্টি থেমে গেছে, ব্যাং ডাকতেছে। তিনি আস্তে করে উঠে তার রুম থেকে বের হলেন ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে অন্ধকার, এইখানে তার ড্রয়িং রুমে তার বাবা মাঝে মাঝে আসা যাওয়া করে, পাশের রুম থেকে আসে, এসে তার ড্রয়িং রুমে রাতের বেলাও বসে তার বাবা মাঝে মাঝে, তার ঘুম ভেঙে যায়, তিনি একটু পাতলা ঘুমের মানুষ। তো তিনি চিন্তা করলেন যে বাবা কি শব্দ পাচ্ছে, তিনি কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ঢুকেও তার শব্দটা হালকা হালকা কানে আসতেছে। তো এখানে চিন্তা অন্ধকারে তিনি পাহাটিপে টিপে গেলেন মূল দরজার কাছে বারান্দায় বেরোনোর, তারপর আস্তে করে ছিটকাইনটা খুললেন, ছিটকাইনটা খুলে দরজাটা হালকা ফাঁক করলেন। তো দরজাটা যখন মানে দুই দিকে টেনে ফাঁক করছেন তিনি, তখন তিনি শব্দটা আরবার লাউড পাচ্ছেন, বেশ লাউড। তিনি হেঁটে বারান্দায় বেরোলেন, বারান্দায় বেরোয় বারান্দার ফ্লোর কিন্তু ঠান্ডা, মেঝে ঠান্ডা হয়ে আছে, আর ওই শব্দটা জমিদার বাড়ির থেকে বেশ আসতেছে। তিনি স্পষ্ট বুঝছেন জমিদার বাড়ির শব্দ, এবং মনে হচ্ছে কোন পুরুষ মানুষ তবলা বাজাচ্ছে, আর সাথে সাথে তিনি সাথে বোল বলতেছেন তবলার, তেরে কেটে তার, তেরে কেটে তা, এই ধরনের হ্যাঁ এটা বলতেছে। এবং তার সাথে সাথেই সেই ঘুঙুরের শব্দ, মানে সেই তবলার সেই বোলের সাথে ঘুঙুরের শব্দ ওঠানামা করতেছে। তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি, তিনি হেঁটে হেঁটে তাদের বারান্দার এক প্রান্তে গেলেন। এইখান থেকে মোটামুটি জমিদার বাড়ির ওই কাচারি বা সেই যে ঘরটা, সেটা কাচারি ঘর বলে অনেকে, জলসা ঘরও বলে অনেকে, তো এটা আসলে তানবীরের মামা শিওর না এটা কোনটা, বাট ওই ঘরটা দেখা যায় মোটামুটি ভালোই। তো তিনি ওখানে এসে দাঁড়াইছেন, এই রাতের আলো আধারিতে তিনি দেখতে পাচ্ছেন ওই ঘরের ছাদের উপরে, খুব আশ্চর্য ব্যাপার, ঘরটার ছাদের উপরে তিনজন নারী নাচতেছে, মানে খুবই আশ্চর্য জিনিসটা। এরকম যে তিনি দেখতেছেন ছাদটা, এবং ছাদটা কিন্তু অনেকটা ঢালু, এই ঢালু ছাদের উপরে তিনটা নারী এবং তারা শাড়ি পরা, ছাদের আলো তাদের গায়ে পড়তেছে না, কারণ মেঘে ছাদ ঢাকা, এবং সেই মেঘের থেকে আলো যতটুকু এসে পড়ছে আকাশের আলো, সেটা তিনটার তিনজন নারীর স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছে। তারা নাচতেছে এবং তাদের পায়ে যে ঘুঙুর বোঝা যাচ্ছে, তারা নাচতে নাচতে পা তুলে ফেলতেছে, পা নাড়াচ্ছে, সেখান থেকে ছিক ছিক শব্দ আসতেছে। এবং এক পর্যায়ে মনে হলো তিনজনই নাচ থামিয়ে তার দিকে তাকাইল। অল অফ এ সাডেন এই যে শব্দটা হচ্ছিল, পুরা তবলার ভোল নাচ সব থেমে গেল, তিনটা নারী তার দিকে তাকায়। তিনি এখান থেকে খেয়াল করতেছেন মনে হচ্ছে যে সবার চোখ জল জল করতেছে। তিনি কেমন যেন অমোঘ আকর্ষণ ফিল করলেন এবং মনে হলো তাকে ডাকলো তারা ওদিকে আসার জন্য, মানে জমিদার বাড়ির দিকে যাওয়ার জন্য। তো তিনি জাস্ট পা ফেলে নামবেন তাদের যে বারান্দার যে ফ্লোর থাকে সেখান থেকে পা ফেলে মাটিতে দেবেন, কারণ তিনি অনেকটা সম্মোহিতর মতো হয়ে গেছেন। এই সময় তিনি আবিষ্কার করলেন তার কাঁধের মধ্যে কে হাত রাখল, একদম শক্ত করে তার কাঁধটা ধরল। তিনি কেঁপে উঠলেন, কেঁপে উঠে পিছনে তাকালেন, তাকায় দেখলেন মানে তার মনে হল যে তার যে ঘোরটা ছিল ঘোরটা ভেঙে গেছে। তাকায় দেখতেছেন তার বাবা তাকায় আছে তার দিকে, তার বাবা তাকায় আছে, বলছে কি রে তুই কই যাস রাত্রেবেলা। তো তিনি তার বাবাকে দেখে বললেন যে মানে বুঝলাম না আমি এখানে আসছি, ওইটা কই যে দেখো, বাবাকে দেখাইতেছে তিনি সামনের সেই ছাদটার দিকে। তার বাবা তাকাইলেন কিছুক্ষণ, তাকায় বললেন কিছু নাই, তো বলে যে না মনে হলো যে এখানে আমাকে কে ডাকছে, নাচতেছিল। তার বাবা বললে আয় ভিতরে, বলে তার বাবা তাকে ভিতরে নিয়ে গেলেন, দরজা লাগাই দিলেন এবং তার বাবা দোয়া পড়লেন, জোরে জোরে দোয়া পড়ে ফু দিলেন তাকে। ফু দিয়ে ঘরের বাতিটা জ্বালায় দিলেন। বাতিটা জ্বালায় দিয়ে বললেন বস। বসে তারপর তিনি আরো কিছুক্ষণ ঝাড়লেন, তানবীরের মামাকে আরো কিছুক্ষণ ঝাড়লেন, দোয়া পড়ে বিভিন্ন বলে চোখ বন্ধ করে বস ঝাড়লেন। তো প্রতিবার যখন তার বাবা ঝাড়তেছিল, তানবীরের মামার মনে হচ্ছিল সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে উঠে যাচ্ছে, এরকম কেঁপে উঠতেছেন তিনি বারবার। এরকম তিন চারবার ঝাড়ার পর তার বাবা বললেন যে কি হয়েছিল এবার বল, পুরোটা বল। তানবীরের মামা বললেন তার বাবাকে যে বাবা আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে এরকম শব্দ পাইছি আমি, ওখানে মনে হচ্ছে যে এরকম তবলা বাজতেছে ঘুমুরের শব্দ। তো বলে তারপর আমার মনে হলো যে আমি একটু দেখি। তো তিনি একটু ভয় পাইছেন যে বাবা আবার তাকে কিছু বলে কিনা, দেখলেন না বাবা কিছু বললো না। বলে তারপর তারপর এখান থেকে উঠে এসে দরজা খুলছি, ওখান দাঁড়ায় দেখি ছাদের উপরে এরকম তিনটা মেয়ে নাচতেছে, মনে হচ্ছে মহিলা টাইপের আর কি, আমি জানি না, তারা এরকম নাচতেছে ছাদের উপরে। এবং আমার যে কি হলো আমাকে এরকম ডাকলো, আমি ওখানে যাচ্ছিলাম, তখন তুমি এসে আমাকে ধরছো। তো তানবীরের নানা তিনি তখন বললেন যে বাবা ওইদিকে যেও না, ওইখানে পরি আছে ওই বাসায়, তুমি কি ওখানে গেছিলে এর আগে? তো তিনি মাথা নিচু করে থাকলেন, বলে তুমি গেছিলে না? বলে যে হ্যাঁ, কই জন্য তোমার উপর নজর পড়ছে? তো এরকম তো সাধারণত হয় না, মানে মানে কেউ ওদিকে না গেলে তার উপর নজর পড়ে না। তুমি ওখানে কেন গেছিলে? বলে যাই না বাবা, খেলার পরে আসছিলাম, ওখানে ঢুকছিলাম। তো তানবীরের মামা আবার তার বাবার সাথে খুব মানে সত্যি সত্যবাদী ছিল, সব বলে দিত আর কি। বলছে আচ্ছা আর যাবা না ওইখানে, কখনোই যাবা না তুমি, হ্যাঁ কখনোই যাবা না, ওখানে পরি আছে, পরীরা এই এই তোমার মতো ছেলে দেখলে তাদেরকে এরকম ডেকে নিয়ে যায় এবং তাদেরকে নিয়ে চলে যায় এখান থেকে। এরকম আমাদের এলাকায় এরকম অনেক ঘটনা আছে যে পরীরা নিয়ে গেছে মানুষকে। আর ওই বাসাটা এমনি অন্যরকম, সেখানকার জমিদার বাবু যিনি ছিলেন তিনি অনেক কিছু চর্চা করতেন ওইখানে, আর তার কাছে এইসব জিনিস আসত। পরী মানে বুঝছো, এগুলো কিন্তু পরী না, মানে পিশাচ আসলে। এই যে তুমি তবলার শব্দ শুনছো, এগুলা কিন্তু অনেকেই শুনতে পায়। তো এগুলা নানবীরের মামাকে তার নানা বলেন এবং বলে যে আপাতত তোমার সেই রুমের পাশেই আমি কয়েকদিন ঘুমাবো, কারণ তিনি ভয় পেয়েছেন যে তার ছেলের যদি কোনো সমস্যা হয়। এরপর থেকে তানবীরের নানা বেশ অনেকদিন তার ছেলের রুমে, মানে পাশের ছেলের পাশের রুমে, মানে ড্রয়িং রুমে তিনি বিছানা করে ঘুমাতেন, কারণ তার ভয় ছিল যে তার ছেলেকে ডেকে নিয়ে যাবে। এবং তিনি ছেলেকে বলতেন যে ওদিকে তাকাইতে না, বিকালে যদি তিনি খেলতে যেতেন তানবীরের মামা, তিনি কাউকে সাথে ছাড়া বেরোতে দিতেন না, আর যেই যেত তাকে বলতো যে ছেলেকে বাসায় ঢুকাই দিবা, ওখান থেকে দাঁড়ায় তোমরা বিদায় দিবা, তোমরা যারাই চলাফেরা করবে একসাথে চলাফেরা করবা, একা একা এদিক দিয়ে চলাফেরা করো না। এইভাবেই তানবীরের মামা তার কৈশোর থেকে যুবক হয়েছেন এবং তারপর থেকে তিনি এমনিও সাবধানে থাকতেন। তো ওই বাসায় নাকি এরকম শব্দ শুনত অনেকেই, নাকি দেখছে এরকম বসে আছে ছাদের উপরে ডাকতেছে মানুষকে। এরকম তানবীরের মামা সবসময় চেষ্টা করতেন ওদিকে না তাকাতে, দোয়া পড়ে চলাফেরা করতে। তো ওই বাসা নিয়ে তানবীর লিখছে যে এখনো নাকি সেখান থেকে এরকম নূপুরের শব্দ হঠাৎ হঠাৎ পাওয়া যায়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক শুনছি, অনেক অনেক ঘটনায় শুনছি, জমিদার বাড়ি নিয়ে অনেকে ঘটনা বলেন, অনেকে বলছেন, বা আমি নিজে পড়ছি শুনছি, এবং অনেক জমিদার বাড়িতে গিয়ে সেখানকার সম্পর্কে যখন জানতে চাইতাম মানুষের কাছে, তারা অনেকেই বলতো যে এই জমিদার বাড়িতে এরকম নূপুরের শব্দ পাওয়া যায়। এই নূপুরের শব্দ জিনিসটা জমিদার বাড়ির সাথে কেমন যেন মিলেমিশে গেছে। এর কারণটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আমার যেটা মনে হয় যে বেশিরভাগ জমিদার বাড়িতেই এই জলসা ঘর ছিল, যেখানে তাদের একজন একজন বা একাধিক নৃত্যশিল্পী থাকতো জমিদারের, যারা অ্যামিউজমেন্টের জন্য থাকতো, নাচতো তারা, জমিদারা মধুরা দেখতেন, এবং তাদেরকে আসলে ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় রাখা হতো, হয়তো অনেক রকম অত্যাচার করা হতো। তো যাই হোক, আমরা জানি যে জিনরা যে কোনো জায়গায় যেখানে কোন রকম অত্যাচার হয়েছে বা কোন রকমের ট্র্যাজিক স্টোরি আছে, সেই জায়গায় কিন্তু সেই জায়গা যদি অ্যাবান্ডন থাকে, জিনরা কিন্তু সেখানে বসবাস করে, এবং তারা যেহেতু সেখানকার ইতিহাস জানে, জিনদের কিন্তু অনেক বেশি আয়ু, তারা কিন্তু অনেক বছর বেঁচে থাকে, মানে তাদের তাদের মোটামুটি তারা ইয়াং হয় 900 বছর বয়সে। তো তারা কিন্তু একটা জায়গার হিস্ট্রি সম্বন্ধে জানে, সেখানে কি ঘটছিল কি ঘটছিল জানে, এবং তারা মানুষকে অনেক সময় সেগুলো নিজেরাই ইমিটেট করে দেখায়, মানুষকে ভয় পাওয়ায়, এরকম ব্যাপার স্যাপার কিন্তু ঘটে, এবং এটা জিনদের একটা প্র্যাকটিস। তো জমিদার বাড়ির সাথে হয়তো সেরকম কিছু আছে, এবং জমিদার বাড়িতে এরকম অনেক বাজে জিন থাকার কারণ হচ্ছে যে ওখানে অনেক জায়গায়, বেশিরভাগ জমিদার বাড়ি, সব না, সবগুলো কিন্তু না আমি বলছি, অনেক জমিদার বাড়িতেই কিন্তু ম্যাল প্র্যাকটিস হইত অনেক রকম। সেই ম্যাল প্র্যাকটিসের সাথে অনেক জমিদার ছিলেন, তারা কিন্তু অনেক রকমের চর্চা করতেন, মানে ব্ল্যাক আর্ট চর্চা করতেন। করতেন, সেগুলোর ফলেও কিন্তু জিন ওখানে আসত। এবং এসব কারণে এবং সেই বাড়িগুলো যেহেতু অ্যাবান্ডন পড়ে আছে, বেশিরভাগই অ্যাবান্ডন, এবং কারণে যেগুলো অনেকগুলো আছে ইতিহাসের অংশ হয়ে গেছে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে। তো সেসব জায়গা আসলে অ্যাবান্ডন যেহেতু সেসব ট্র্যাজিক স্টোরিজ সেখানে আছে, তো এই কারণে মানুষজন সেগুলো হয়তো রিপ্লে দেখে, জিনরা গেলে তাদেরকে ওগুলো দেখায় বা নিজেরা দেখা দেয়, সেরকম চেহারা তৈরি করে আসে, তো যাতে করে মানুষ ওইসব জায়গায় আর না যায়, মানুষ যাতে সরে থাকে সেখান থেকে, কারণ ওইটা তাদের আবাসস্থল হয়ে গেছে। এরকম হয়, যেমন আমি বাংলাদেশেই যে কোনো এক শিল্পীর কাছে শুনছিলাম যে তার একটা বাড়ি ছিল এরকম, যে সে আমাকে বলছিল যে তার বাসাটা কিরকম এক সে বাড়ি করে রেখে দিয়েছিল, সেখানে নাকি এরকম ব্যাপার স্যাপার মানে ধূর্ত মানুষজন নাকি শব্দ পেত যে রাতে পানি খাচ্ছে কেউ, হাঁটাচলা করতেছে, এবং মানুষ অনেকে দেখছে অনেককে। তো ওই বাসাটা সম্বন্ধে বলছিল আমার যে কোনো এক রিলেটিভ, তার বাসা এরকম খালি ছিল গ্রামের বাড়িতে সেখানে, তো আমি গেছিলাম সেই বাড়িটায়, আসলে গিয়েও কেমন জানি লাগছে, মানে কেমন শরীর ভারী হওয়ার মতো একটা অবস্থা, কারণ বাড়িটা তো গ্রামের বাড়ি, তারা খুব কম যায় সেখানে, তো সেই বাড়ির মাঝে তাদের তৈরি করা সবকিছু, তাদের বাথরুম, রান্নাঘর, লিভিং রুম, সব ফার্নিচার আছে, সবকিছু আছে। রান্না বাথরুমগুলো দেখা গেছে যে ওই মানে দীর্ঘদিন ইউজ না করলে যেটা হয় যে আয়রনের দাগ পড়ে গেছে এরকম, কেমন জানি একটা ভাব, মানে ভারী একটা ভাব সেখানে আছে। তো সেই রিলেটিভ কিন্তু বলছিল যে আমার বাড়িতে কিন্তু অন্যরকম জিনিস আছে, মানুষজন উল্টাপাল্টা দেখে, আমাকে বলছিল যে আমি কি থাকবো কিনা সেখানে, মানে সে থেকে ট্রাই করবো কিনা কিছু দেখার। তো আমি যেটা বলছি আপনাদেরকে, ততদিনে অলরেডি আমি ডিসিশন নিয়েছি যে আমি এরকম জায়গায় রাত কাটাবো না, এটা এখন আমার নিয়মের বাইরে। একটা সময় ছিল খুব শখ করে যেতাম, তো এখন আমি আর সেটা করি না। আপনাদেরকে আমি বলেছি যে কেন যাই না, কারণ আমার আম্মার নিষেধ ছিল এইসব জায়গায় গিয়ে রাতে থাকা না, তিনি আমাকে বলছিলেন যে থাকবা না এইসব জায়গায়। এর কারণ হচ্ছে যে ওদের জন্যই ওইটা প্লেস, আনলেস যদি আপনার কোনো জায়গা, আপনার কোনো বাসা আপনাকে থাকতে হয়, অনেকদিন অ্যাবান্ডন রাখার পরও থাকতে হয়, সেখানে আপনি গিয়ে সে জায়গাটাকে পরিচ্ছন্ন করে সেখানে দোয়া দরুদ পড়ে আপনি সেই জায়গাটাকে শুদ্ধি করে তারপর থাকা শুরু করবেন, এটাই নিয়ম। যেহেতু আপনি সেখানকার লিগ্যাল ওনার, ওইটাকে শুদ্ধি করার অধিকার আপনার আছে। যাই হোক, এই ছিল তানভীরের শেয়ার করা একটা জমিদার বাড়ির ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলেই আমার কাছে ভালো লাগবে, কারণ আপনাদের ভালো লাগার জন্য গল্পগুলো শেয়ার করি বা ঘটনাগুলো শেয়ার করি, শুধু ঘটনা না, লেজেন্ড, মিথ সবই শেয়ার করি আমরা। যাই হোক, এখন আরো একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে আজকে অ্যাড করে দেবো, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ঘটনা। আমার এক বন্ধু তখন সে ক্লাস টেনে পড়ে, ওর এই ঘটনাটা আমার সেদিন মনে পড়লো। আমি যাচ্ছিলাম ওর বাসার সামনে দিয়ে, তো দেখে মনে হলো যে ওর সেই ঘটনাটা, এখন আর ওর ওখানে থাকে না, ও কোথায় আছে আমি তাও জানি না, তো দেখা হয় না। যদি কোনোভাবে আমার চ্যানেলে সে ঢোকে বা ঘটনাটা শোনে তাহলে সে বুঝতে পারবে, এবং আমি রিকোয়েস্ট করব তাকে আমার সাথে যোগাযোগ করার। আবার যাই হোক, আমি ওর নামও মেনশন করছি না, ও তখন ক্লাস টেনে পড়তো। তো একদিন রাতের বেলা সে তার পরিচিত, মানে আমার আমার সাথে তার পরিচয় নেই, ওর পরিচিত আরেক বন্ধুর বাসায় যাচ্ছিল। তো সেই বন্ধুর বাসাটা ছিল হচ্ছে একটা তিনতলা বাসা, পুরনো আমলের, মানে আজ থেকে প্রায় ওরকম, মানে দেখা যাচ্ছে যে 50-55 বছর আগে তৈরি করা একটা বিল্ডিং। সেই বিল্ডিংটা অনেক পুরনো, সেই সময় বিল্ডিংগুলো তৈরি হতো ব্রিক্স কলামে এবং বেশ পুরনো, তো অলরেডি সেই সময় অনেক পুরনো হয়ে গেছে বাড়িটা, এবং সেটার তিনতলায় থাকতো হচ্ছে আমার বন্ধুর বন্ধু। তো ঘটনা বোঝার সুবিধার্থে আমি দুজনের দুটো নাম দিয়ে দিচ্ছি, আমার বন্ধুর বন্ধুর নাম দিলাম টিরো আর আমার বন্ধুর নাম পাভেল। তো আমার বন্ধু যাবে টিরোর বাসায়, সেটা হচ্ছে যে কিছু বই নেওয়ার জন্য। সেই সময় মানুষের রিক্রিয়েশনই ছিল ইয়াং ছেলেপেলেদের যে এই গল্পের বই পড়া, পেপার ব্যাগ গল্পের বই আর তার সাথে গান শোনা, এই যে পড়াশোনার বাইরে মোটামুটি এটাই একটা বড় রিক্রিয়েশন ছিল। আর বাবা মা আবার এই বই পড়া দেখলে রাগ করতো, গল্পের বই পড়তে দেখলে রাগ করতো, এর জন্য যেটা হতো যে মানে যখন চান্স পাইত তখন আস্তে করে লুকায় যে ওই বই নিয়ে আসতো। তো পাভেলের প্ল্যান হচ্ছে রাতের বেলা তার টিচার চলে গেলে রাত্রে 9টার পরে যে কোনো একটা সময় সে বাসার থেকে আস্তে করে বের হয়ে যাবে টিটোর বাসায়, আর টিটোকে সে ল্যান্ডফোনে ফোন করছিল, তখন কিন্তু ল্যান্ডফোন ছিল, ওই ল্যান্ডফোনই কিন্তু যোগাযোগের মাধ্যম। তো সে চিন্তা করছিল টিটোকে একটা ফোন করে বেরোবে, ফোন করে বলবে যে আমি আসতেছি, বলে সে আস্তে করে বাসার থেকে চুপচাপ বের হয়ে যাবে এবং গিয়ে সে বই নিয়ে আসবে। তো ওরকম প্ল্যান মতোই সে তার স্যার চলে যাওয়ার পরে সে যখন দেখে তার বাবা মা ভিতরে রুমে গেছে, সে এখান থেকে ফোন করছে টিটোর বাসায়। তো টিটোর বাবা ধরছে, তার সাথে সালাম টালাম দিয়ে কথা বলে, তো টিটোকে বলতেছে যে তুই রাখ আমি আসতেছি তোর বাসায়। তো টিটো বলছে আচ্ছা ঠিক আছে। তো সুন্দর করে পাভেল বেরোয়েছে তার বাসার থেকে, বারান্দাতে আসতেই করে দরজাটাকে চাপাই দিয়ে নেমে চলে গেছে। তো নেমে গিয়ে সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো তাদের বাসাটা যেখানে ছিল সেই জায়গাটা রেসিডেন্সিয়াল এলাকা, বেশ নীরব, রাতের বেলা এখনো নীরব থাকে, বাট তখন চরম নীরব থাকতো। মানে পুরনো পুরনো সব বাড়ি, এরকম দোতলা বাড়ি, একতলা বাড়ি, বেশ বড় জায়গা নিয়ে, প্রায় 5 কাঠা থেকে 10 কাঠা এরকম জায়গা, প্লটগুলো সব। তো হেঁটে হেঁটে যাচ্ছে, রাতটা কিন্তু তখন অলরেডি নীরব হয়ে গেছে, রাত এই 10টার সময় রাস্তা বেশ নীরব হয়ে গেছে, দোকানপাট নাই। হাঁটতে হাঁটতে সে যখন নাকি চলে আসছে টিটোদের বাসার কাছে, সে দেখতেছে টিটোদের বাসাটা। তো টিটোদের বাসা নর্মালি পুরনো বাড়ি, যেটা বলছি একটা পুরনো বাড়ি, এবং সেই বাড়িটার দোতলার মধ্যে একটা অফিস ছিল, আর নিচতলায় কেন জানি মাঝে মাঝে টেনেন্ট থাকতো, মাঝে মাঝে থাকতো না, মানে নীরব নীরব, আর দোতলার মধ্যে একটা অফিস ছিল। তো মোটামুটি দেখা যেত নিচতলায় যদি টেনেন্ট থাকতো না, অনেক সময় একদম মানে ই থাকতো, মানে নীরব, মানুষজন থাকতো না, এরকম একটা অবস্থা। আর ওই বাসার একটু বদনামও আছে, টিটো বলছে তাদের বাসা নিয়ে একটু বদনাম আছে, যে অনেকে নাকি নিচতলায় একটা এরকম মহিলাকে দেখতো, মানে বয়স্ক মহিলা দেখতো, এবং সেই মহিলা ভয়ঙ্কর টাইপের। তো এটা আবার পরে দেখতে হবে তো না, মানে ওইটা মানুষ বলতো ভূত আছে ওই বাসায়। তো এই ঘটনা কিন্তু টিটো মাঝে মাঝে বলছে, পাভেল ওইটা জানে, পাভেল এগুলো কেয়ার করতো না, তখনকার ছেলেপেলেরা অন্যরকম ছিল, এখনো ছেলেপেলেরা এইসব নিয়ে কিন্তু কেয়ার কম করে। তো পাভেল হাঁটতে হাঁটতে গেছে যে টিটোর বাসার নিচে, বই নিয়ে তো নামবে, টিটো কিন্তু লুকায় নামবে উপর থেকে, এরকম একটা অবস্থা। তো সে চিন্তা করতেছে টিটোকে আর পেড়া না দেই, আমি উঠে যাই, উঠে একদম টিটোদের ছাদে যাই, যে দুজনে কিছুক্ষণ টাইম কাটায়, মানে তারা বইগুলো নিয়ে সে নেমে যাবে। তো পাভেল হেঁটে গেল টিটোর বাসা দিয়ে, যখন ঢুকতেছে নীর দিয়ে, তখনই নাকি তার গাটা কেমন ছমছম করে উঠছে, কারণ সেই সময়কার পুরনো বাড়িগুলোর কিন্তু সিঁড়ির যে রেলিং থাকতো সেটা ছিল সিমেন্টের ঢালাই করা, সিঁড়িগুলো সিমেন্টের সিঁড়ি, আর সে যখন ঢুকছে একদম সোজা হচ্ছে তার ওই তাদের একতলায়, যেখানে মানে ট্যানেন্ট নাই, মানে ট্যানেন্ট অনেক সময় উঠে ভালো ট্যানেন্ট থাকে না সেই মানে ফ্লোরটা। এবং যখন ওখানে ঢুকতেছে পাভেল, তখনই দেখে যে ওই দরজাটা, একতলার দরজাটা কেন জানি খোলা, এবং বাড়ি পুরানো তো, মানে ওই দরজাটা কিন্তু খোলা থাকলেও ওই সামনে দেখা যায় একটা পেভমেন্টের মতো এরকম সামনে, এবং জায়গাটা হচ্ছে যে একটা এরকম করিডোরের মতো চলে গেছে, এবং তার বাঁ পাশে কতগুলো রুম, মাঝখানে একটা খোলা জায়গা, এটা আবার একদম উপর থেকে নিচে আলো পড়ে এসে, মানে উপর থেকে খোলা, ছাদ থেকে একদম ফ্লোর পর্যন্ত খোলা, ওইটা একটা উঠানের মতো জায়গা। তো যাই হোক, সে যে দেখে যে ওই দরজাটা খোলা, ওই দরজাটার মধ্যে কোনো তালা টালা নাই, খুলে আছে, এবং ওইখান থেকে হালকা ওই যে উঠানে আলো পড়ছে, সেই আলো কিছুটা বের হয়ে আসছে সামনে। তো এটা কিন্তু পাভেল দেখছে, দেখে তার একটু কেমন জানি লাগছে, এবং তার কাছে কেন জানি মন হয়েছে সিঁড়িঘরের যে ফাঁকা জায়গাটা, ওই যে সিঁড়ির বাড়িতে ওখানে মিটার টিটার ছিল, ইলেকট্রিকের মিটার ইত্যাদি, ওই জায়গায় তার কাছে মনে হচ্ছে যে কেউ একজন আসে নড়াচড়া এরকম। তো পাভেল এতটা গায়ে না মেখে আসতে করে ওখানে অন্ধকার, সে সিঁড়িতে ওঠা শুরু করছে, উঠতেছে, এবং তার কাছে কেন জানি মনে হয়েছে সে সিঁড়িতে ওঠার পরপরই তার পেছনে কেউ আসছে। তো পাভেল সাহস পায়নি ঘাড় ফিরে দেখার, মানে এটা সে একটু ভয় পাইছে, তার মনে হচ্ছিল তার পেছনে কেউ আসে এবং তার পেছনে পেছনে উঠতেছে সিঁড়ি দিয়ে। তো পাভেল মোটামুটি দোতলা পর্যন্ত উঠে গেছে, দোতলার যে ল্যান্ডিং সেখানে উঠে গেছে, ওখানে কিন্তু অন্ধকার, দোতলা অফিস, বাতি জ্বালায়নি। তো তৃতীয় তলার মানে টিটোদের বাসার সামনের আলোটা কিছুটা এসে পড়ছে সিঁড়িতে, ওই আলোতে সে তাড়াতাড়ি গিয়ে পিছন ফিরে তাকাইছে, তাকায় মনে হলো অন্ধকারে কেউ সরে গেছে পিছন দিকে, মানে কেউ জানি সরে গেছে, মানে তার দৃষ্টির বাইরে চলে গেল। তো পাভেল ভয় পাইছে, তার বুক ধুক ধুক করতেছে, সে তাড়াতাড়ি উঠে গেছে, উঠে গিয়ে দেখে যে মানে টিটো তার বাসার সামনে নাই। তো সে যখন টিটোদের বাসার সামনে আসছে, সে চিন্তা করতেছে কি করবে এখন। তো উপর থেকে তখন টিটো শব্দ দিচ্ছে, এই এদিকে আয়। তো উঠে আসছে, উঠে উঠে গেছে সোজা ছাদে, দেখে ওখানে টিটো। তো টিটোর সাথে গল্প করলো যে কি অবস্থা, এই সেই বাদ্যস্ত গো বাসায় আসতে উঠতে যে ভয় পাইছি সিঁড়ির মধ্যে, মনে হইল কি আরে ভূত আছে তো, তোকে ধরবো না, হ্যাঁ মানে ভয় দেখাচ্ছে টিটো আরো। তো বলে ছাদে গেল, ওদের ছাদে গিয়ে তারা তাদের মতো গল্প গুজব করলো, আড্ডা দিল। টিটো বলল যে আমার ছাদে একদিন ক্যাম্পিং কর, মানে ক্যাম্পিং বলতে তখন আমরা যেটা করতাম, যাদের যেসব ফ্রেন্ডের বাসায় একটু খোলা ছাদ আছে, একটু ফ্রি চারিপাশে, তো ওইখানে আমরা যে বসতাম, ওখানে ক্যাম্প ফায়ার বানাইতাম, আগুন টাগুন চালায় আমরা রাতের বেলা ওখানে চা কফি তৈরি করতাম, খাবার দাবার নিয়ে যেতাম, খেতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, মানে যখন ছুটি থাকতো আর কি ওই সময়টা। তো ওরকম টিরো বলল পাবেলকে যে আমার বাসায় একদিন আয়, তোরা সবাই মিলে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, গল্প গুজব করে শেষ পর্যন্ত বইটই নিয়ে নেমে গেল টিটো, তার বাসায় ঢুকে গেল। আর পাবেল কিন্তু এতক্ষণ আর ওই ভূতের কথা কিছুই বলেনি তার সাথে, বা ভয় পাওয়ার ব্যাপারটা, যেহেতু প্রথমে টিটো তার সাথে মজা করছে। তো পাবেল নেমে আসতেছে বই হাতে নিয়ে, একটু দেখে আস্তে করে সে সিঁড়িতে নামতেছে। দুইতলার কাছে এসে যেখানে আলো শেষ হয়ে যাচ্ছে ওই জায়গাটায় কিন্তু তার কাছে একটু ভয় লাগলো পাবেলের কাছে। ওর কাছে বুকের মধ্যে একটু ধুকধুক করা শুরু করলো। তার কাছে মনে হয়েছিল এই জায়গাতেই কিছু একটা আসছিল। তো পাবেল ভয় পেয়ে নামা শুরু করছে, মানে তার সাহসটা এত বেশি লাগতেছে না, ভয় পাইছে, বেশ ভয় পাইছে, এইভাবে নামতেছে। তো সে যখন অন্ধকারের প্রথম ল্যান্ডিংটা আসছে, সে দেখতেছে নিচে অন্ধকার, সূর্য স্টেপগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তাকে হাত দিয়ে রেলিং ধরে নামতে হবে। তো সে এই সিঁড়ির শেষ মাথায় গিয়ে দেখতেছে বাঁ দিক থেকে বাইরের আলো, মানে বাইরে রাতের আলো যেটা, দূরে ল্যাম্পোস্ট আছে ওইটার আলো হালকা ঢুকতেছে, ওই জায়গাটা হালকা আলোকিত। তো সে আস্তে আস্তে নামতেছে। পাবেল একটু ভয় পেয়েছে, চিন্তা করছে যে নিচে কি আছে, এখানেই সে ভয় পেয়েছিল সিঁড়ি, কারণ ডান দিকে কিন্তু সিঁড়ি ঘরে মিটার রুমটাও, মিটারের রুম ঠিক না, মানে সিঁড়ির পাশে মিটার লাগানো নিচে, সিঁড়ির নিচে। আগের আমলের বাড়িতে আপনারা গেলে দেখবেন যেটা ছিল ওরকম আর কি, এখনো সিঁড়ির নিচে মিটার থাকে, বাট এখন তো সুন্দর বক্স টক্স করে রাখা থাকে, কিন্তু তখন ছিল জাস্ট লাইক মিটারগুলো লাগানো থাকতো কোন রকম আর, কেউ যেত না ওই জায়গায়। তো সে মানে নেমে যাচ্ছে, কয়েক পা নেমে আসছে মাঝামাঝি দিকে, এই সময় সে কেমনটা শব্দ শুনল, মনে হল ঢোক ঢোক গিললে, কেউ যদি ঢোক গিলে সেরকম একটা শব্দ, আর কেমন যেন গলার ভেতর থেকে যদি কোনো মহিলা কোনো শব্দ করে সেরকম একটা শব্দ। তো পাবেল ভয় পেয়ে গেছে, সে রেলিং ধরেছিল, তো সে রেলিং থেকে মানে হাতটা উঠায় নিবে এরকম একটা অবস্থা। এই সময় খপ করে জানি কে তার হাত ধরল রেলিং এর উপরে, ঠান্ডা একটা হাত, মানে একদম শক্ত শক্ত একটা ঠান্ডা হাত। তো পাবেল ভয়ের চোটে হাতটা ঝাড়া মারছে, ঝাড়া মেরেও ছুটাইতে পারে নাই, হাতের গ্রিপটা অনেক শক্ত, মানে ঠান্ডা একটা শক্ত হাত, কিন্তু আঙুলগুলো এমন চিকন চিকন, মানে যেভাবে ধরছে তার কাছে মনে হচ্ছে কোনো বয়স্ক মানুষের হাত। তো পাবেল ভয়ের চোখে, তার আরেক হাতের মধ্যে তো বই, একটা ব্যাগের মধ্যে বই, প্লাস্টিকের ব্যাগে। তো সে বলছে ছাড় 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 বলে হাতটাকে টানতেছে, তারপরে সে দোয়া পড়া শুরু করছে, মানে সুরা পড়া শুরু করছে। সুরা পড়ার সাথে সাথে তার হাতটা মনে করে ছেড়ে দিছে কেউ, আর কেমন একটা কুঁই কুঁই শব্দ শুনছে সে। পাবেল মানে তখন তোড় দিছে ঝেড়ে, সিঁড়ির শেষ মাথায় মানে দুই তিনটা ধাপ একসাথে টপকায় নামছে, নেমে সে পেছন দিকে তাকাইছে। তার কাছে মনে হলো যে সিঁড়ির গোড়ায়, মানে ওই যে সিঁড়ির নিচে কোন মানে কোন কুকুর বা কিছু অন্ধকারে তাকায় থাকলে যেরকম চোখটা জ্বলে থাকে, কুকুর বিড়াল কিছু থাকলে ওরকম একজোড়া চোখ জ্বলে আসে। তো পাবেল মানে প্রচন্ড স্পিডে দৌড়ায় দরজাতে বের হয়ে আসে। তো ভিতরের দিকে তাকায় দেখে, সে এক সেকেন্ডের জন্য পেছন দিকে আবার তাকায়, তাকায় দেখে যে ওই যে দরজাটা, ওই যে বাসার যে দরজাটা খোলা দেখছিল, সেটা ধারে ধারে করে বাড়ি খায়, মানে কিছু একটা ওইখান থেকে ঘরের ভিতরে ঢুকে গেল, ধারে ধারে করে এরকম একটা বাড়ি খেলো দরজা দুটা। তো পাবেল আর ওয়েট করে, সে রাস্তা উঠে দৌড় দিছে, ছেলে দৌড় দিছে, দৌড়াইতে দৌড়াইতে, এবং তার কাছে শরীরটা জানি কেমন মানে মানে ঠান্ডা লাগতেছে, তার কাছে মনে হচ্ছে তার হাতে যে জায়গাটা ধরছিল সেটা অন্যরকম। সে দৌড়াইতে 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 তার বাসার সামনে চলে আসে, এসে সে তার বাসায় ঢুকে যায় দ্রুত। পাবেলদের বাসাও যে খুব নতুন তা না, ওখানে সব বাড়ি মোটামুটি পুরান ছিল তখন। সে দৌড়ায় যায় তার বাসার মধ্যে ঢুকে, ঢুকে তার মাকে ডাক দেয়। তো তার মা উঠে আসে, তার মা ঘুমায় গেছিল, পাবেল কিন্তু তাদের বারান্দা দরজা এখন চাপাই গেছে, তার মা ঘুমায় গেছিল, উঠে আসে বলে বাবা কি হয়েছে, কি হয়েছে তোর? তো বলতেছে যে আম্মা ভয় পাইছি। কি ভয় পাইছিস? তার মাকে ডেকে আনে, এনে তার মাকে সব বলে। তো তার মা প্রথমে রাগ করে উঠে তার উপরে, বাসার থেকে ভাই কেন ভেরিয়েছে এসে, কিন্তু তারপর বলে যেরকম আমার হাত ধরছে। তো পাবেল খেয়াল করছিল তার হাতের মধ্যে, যেটা পরে আমাদেরকে দেখাইছিল কিন্তু আমার কাছে ওরকম তখন বুঝতে পারি নাই, কারণ তখন হয়তো চলে গেছে। তো তখন নাকি মনে হয়েছিল যে লাল এর হয়ে গেছে হাতটা, এখানে এরকম ধরাতে মনে কেউ যে ধরলে যেরকম চেপে ধরলে যেরকম হয় সেরকম, পাবেল ফর্সা ছিল বেশ, তো মনে হয়েছে যে চেপে ধরলে যেরকম হয়ে যায় সেরকম। তো তার আম্মাও নাকি দেখছে, তখন তার আম্মা নাকি ওখানে দোয়া পড়ে দিছে, হাত ডুলে দোয়া পড়ছে, তাকে ঝেড়ে দিছে, ঝেড়ে দিয়ে। তো পাবেল প্রচন্ড ভয় পেয়েছিল ওই দিন রাত্রে, সে বলতেছিল যে আম্মা তুমি আমার রুমে শো। তো তার মা ওই দিন তার পাবেলকে বলে তুই ঘুমা, তোর এইসব বই টই পড়লাগ না, ফেলা এগুলা, বলে রেখে রেখে দিয়ে মানে বইটাই রেখে দিয়ে বলছে শুয়ে থাক। তো পাবেল তাড়াতাড়ি যে শুয়েছে, হাত মুখ ধুয়েছে, তার মা ছিল সাথে, তার মা সামনে দাঁড়ায় তাকে হাত মুখ ধুয়েছে, ধোয়ার পরে ঘুমাইতে পারেছে। তার আম্মা বিছানার পাশে বসে ওয়াজিফা পড়তেছিল সারা রাত। পাবেল ভয় পাচ্ছিল, পাভেলের নাকি মনে হয়েছিল যে তাদের যে বাসার বারান্দার দরজার কাছে কেউ আসছে এবং সে এটা মনে করছে এবং সে বলতেছে যে সে একদম স্পষ্ট ফিল করতেছিল তার বারান্দার কাছে কেউ একটা আসে এবং সেটা গোঙাচ্ছে। তো সে তার মাকে বলছে, তার মা বলছে কিচ্ছু না, ঘুমা কিছুই নাই, তোর এগুলো তোর কল্পনা। তো তার মা নাকি ওজিফা পড়ছে, সারা রাত ওজিফা পড়ছে। তো এই তো ঘটনা, বাবেল ওইটা তো ভুলে গেছে। পরদিন সে ভয় পেয়েছিল বেশ, তার মা তাকে বলে দোয়া দরুদ পড়তে, নামাজ পড়তে, এরকম। তো আমাদের কাছে ওই ঘটনা তখনই বলছিল, তা আমরা শুনছিলাম। এবং আমি নিজে কিন্তু ওই টিরোদের বাসায় গেছি, ওখানে চলাফেরা করছি, আমার নিজের কাছে গা শিরশিরে একটা অনুভূতি হয় ওদের ওখানে ঢোকার পরে, দেখছি টিরোদের বাসায় এরকম। তো অনেকদিন পর নাকি পাবেলের আম্মা বলছিল যেদিন পাবেল ভয় পেয়েছিল ওদিন নাকি উনিও ফিল করছে ওনার বাসার গেটের কাছে কেউ আছে, এবং সম্ভবত তিনি মনে করেন যে কেউ একটা ছিল যেটা ঘোঙাইতেছিল এখানে, উনিও নাকি এরকম ফিল করছিল। এটা নাকি তিনি পাবেলকে বলে নাই, পাবেল ভয় পাবে দেখে। যাই হোক, এটা ছিল আরেকটা ঘটনা, আমার বন্ধুর ঘটনা, যেটা শেয়ার করলাম আপনাদের কাছে। অনেকদিন আগের ঘটনা মনে পড়ল, তো সেটা শেয়ার করলাম। আমি জানি না এটা রেডিওতে আগে বলছিলাম কিনা, আমার মনে নাই, তবে ঘটনাটা বেশ ভয়ের ছিল। আমাদের ছোটবেলায় আমরা এরকম অনেক ঘটনা শুনতাম আমাদের আশেপাশের মানুষের কাছে, আমরাও এমন এমন জায়গায় যেতাম, বা আমি নিজেও গেছি অনেক জায়গায় যেসব জায়গায় এরকম ব্যাপার স্যাপার ছিল। আমার নিজের সাথেও এরকম ছোটখাটো কিছু ব্যাপার স্যাপার ঘটছিল যেগুলো আমি এখনো হিসাব মেলাতে পারি না, এগুলোর কয়েকটা কিন্তু আমি রেডিওতে শেয়ার করছিলাম আগে। তো যাই হোক, আজকের মতো থার্সডে নাইট ফিয়ারের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ ফিরে আসবো আগামীকাল অদ্ভুত নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরো মানুষ অদ্ভুতরে শুনতে পায় এবং অদ্ভুতরে ছড়িয়ে যায় সবার মাঝে। তা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।